বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, পহেলা ফেব্রুয়ারি, ১৮ মাঘ এবং ফার্সি ১২ বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আক্তার জাহান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১৬০০ কিলোহার্সে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সমস্যা নিরসনের লক্ষ্যে যৌথ কমিটি গঠনের উদ্যোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনাভাইরাস ওমিক্রন সামাজিক সংক্রমণের স্তরে পৌঁছানোর প্রেক্ষাপটে করণীয় সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ী বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে ইরানের ভূমিকা শীর্ষক বিশেষ আলোচনা। সবশেষে শুনবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ গুলপায়েগানের ইন্তেকালে জাতীয় শোক ঘোষণা, শোক বার্তা দিলেন সর্বোচ্চ নেতা। ইসরায়েলি প্রেসিডেন্টের আমিরাত ত্যাগের পরপরই ইয়েমেনে ব্যাপক হামলা, দখলদার নেতার আসন্ন সফরের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ। ভারতের জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ, মমতা বললেন বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। এবং বিএনপি মহাসচিবের দাবি, বাংলাদেশ সরকার ব্যাপক অপকর্মে জড়িত, দেশি বিদেশি অংশীদারদের অবগত করাতে চান তারা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপায়েগানি গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১০৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আগামীকাল ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন ধরে কোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রখ্যাত এই আলেম। শিক্ষক ও লেখক হিসেবে তিনি দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ইরানের শীর্ষস্থানীয় এই আলেম। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন আয়াতুল্লাহ গুলপায়েগানি। এসবের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অভিভাবক পরিষদ ও বিশেষজ্ঞ পরিষদের সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা শোক বার্তা দিয়েছেন। সর্বোচ্চ নেতা শোক বার্তায় বলেছেন, দুঃখজনকভাবে দূরদৃষ্টিসম্পন্ন উঁচুমানের আলেম আয়াতুল্লাহ সাফি গুলপায়েগানি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু সংবাদ আমার কাছে এসে পৌঁছেছে। তিনি ছিলেন কোমের ধর্মীয় কেন্দ্রের মূল স্তম্ভগুলোর একটি। তিনি এই পবিত্র ধর্মীয় কেন্দ্রের সবচেয়ে অভিজ্ঞ আলেম এবং জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে শীর্ষস্থানীয়দের অন্যতম ব্যক্তিত্ব। তিনি আরও লিখেছেন, বিপ্লবের সময় আয়াতুল্লাহ সাফি ছিলেন হজরত ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইহের অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন। পরবর্তীতেও তিনি সবসময় বিপ্লব ও রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বহুবার আমি তাঁর পরামর্শ থেকে উপকৃত হয়েছি। আমি তাঁর সম্মানিত পরিবার এবং আলেমদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সংযুক্ত আরব আমিরাত সফর শেষে তেল আবিব ফিরে যাওয়ার পর সৌদি জোট এই বর্বর হামলা চালাল। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি জোটের অন্যতম প্রধান সহযোগী এবং দেশটি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি জোট রাজধানী সানা সহ এই প্রদেশের তিনটি এলাকায় আট দফা বিমান হামলা চালিয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি জোট দুটি এলাকায় ১১ দফা বিমান হামলা চালিয়েছে। তেল সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি জোট ১৩ দফা হামলা চালিয়েছে। এছাড়া আল জাও প্রদেশে ৭ দফা বিমান হামলা চালিয়েছে। এর আগে গতকাল খুব ভোরে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্য কেন্দ্র দুবাই এর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কয়েকটি এলাকায় বড় রকমের অভিযান চালিয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্টের আমিরাত সফরের মধ্যেই এসব হামলা হয়। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের আসন্ন তুরস্ক সফরের প্রতিবাদে দেশটির সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুলে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেছেন, ফিলিস্তিনি শিশু হত্যাকারীদের দ্বারা তারা স্বাগত জানাতে প্রস্তুত নন। ইসরায়েলি প্রেসিডেন্টকে স্বাগত না জানানোর জন্য বিক্ষোভকারীরা তুর্কি সরকারের প্রতিও আহ্বান জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলি কর্মকর্তাদেরকে হত্যাকারী আখ্যায়িত করে ফিলিস্তিন থেকে চলে যাওয়ার জন্য স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার ফেস্টুন দেখা গেছে, যাতে লেখা ছিল, আমরা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না। একজন বিক্ষোভকারী বলেন, ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র, মুসলিম দেশে তাদের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো খুবই খারাপ কাজ, এটি সত্যিই ভুল পদক্ষেপ এবং মুসলমান ও ফিলিস্তিনিদের জন্য একটি বিপর্যয়। আমরা ইসরায়েলের প্রেসিডেন্টকে তুরস্কে দেখতে চাই না, তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানানোর জন্য নিন্দা জানাচ্ছি। দখলদার ইসরায়েলের ৫৯% নাগরিক অন্য দেশে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছে বেগিন গবেষণা সংস্থা। সংস্থাটি পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, হতাশা, অর্থনৈতিক সমস্যা এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিবাদের কারণে এসব ইসরায়েলি সেখানে থাকতে আগ্রহী নন। তারা ভিসার জন্য বিভিন্ন দূতাবাসের দ্বারস্থ হয়েছেন এবং চেষ্টা অব্যাহত রেখেছেন। এছাড়া ৭৮% ইসরায়েলি তাদের সন্তানদের বিদেশে পাঠিয়ে দিতে চান বলে জরিপের ফলাফলে দেখা গেছে। ইসরায়েলি দৈনিক মারিবের সাংবাদিক কালমান লিফস্কেন্ট বলেছেন, ইসরায়েলে এক শ্রেণীর মানুষ আছেন যারা ইসরায়েল ও ইহুদিবাদের বিষয়ে অনাগ্রহী, এসব বিষয় নিয়ে তারা ভাবেন না। ইহুদিবাদ প্রকল্পের বিরুদ্ধেও অনেক ইসরায়েলি তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে সেখানে বসতি গড়ে দিয়েছে ইহুদিবাদীরা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ভাষায় বলেছেন, বাংলাদেশ সরকারের সব অপকর্ম সম্পর্কে দেশি বিদেশি অংশীদারদের অবগত করাতে চান তারা। বিএনপি মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে চায় বলে জানান মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জানিয়েছেন, তাদের আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই দেশের উন্নয়ন সহযোগীদের সমর্থন চায়। বিএনপি মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায়, একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশি বিদেশি অংশীদারদের সরকারের সব অপকর্ম সম্পর্কে অবগত করে রাখতে চায় বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। বিদেশে লবিস্ট নিয়োগের প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একজন প্রবাসী বাংলাদেশি কর্তৃক লবিস্ট নিয়োগের বিষয়টিও আজ আমাদের দলের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে এই সরকার। আমরা বলতে চাই, দেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি কোনো প্রবাসী কোনো পদক্ষেপ কোথাও নেয়, দেশের প্রতি তার ভালোবাসার জন্য যদি কিছু করে, সে পদক্ষেপের দায়িত্ব তার, বিএনপির নয়। ওই পদক্ষেপকে নৈতিক সমর্থনের দায়িত্ব বাদে অন্য কোনো দায় দায়িত্ব বিএনপি বহন করে না। তবে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার জন্য এ ধরনের দেশপ্রেমিক পদক্ষেপকে বিএনপি সাধুবাদ জানায় এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানবাধিকার লঙ্ঘনের শিকার সব ব্যক্তির সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সবচেয়ে বড় সম্মুখ যোদ্ধা। আর তাই বিএনপি তার আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই দেশের উন্নয়ন অংশীদারদের সমর্থন চায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের জাতীয় সংসদে আজ নতুন অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতীয় সংসদে আজ 2022-23 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ মঙ্গলবার নয়া কেন্দ্রীয় বাজেটে শিল্পের জন্য বেশ কিছু ক্ষেত্রে কর বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, আবার কিছু কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, ফলে করের বোঝা কমে সস্তা হয়েছে কিছু জিনিস, একইভাবে দাম বেড়েছে বেশ কিছু জিনিসের। আজ কেন্দ্রীয় সরকারের বাজেটের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটিকে পেগাসাসে বিদ্ধ বাজেট বলে মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চট্টোপাধ্যায় এ সম্পর্কে আজ মন্তব্য করে বলেন,
কার্যত জনবিরোধী বলতে যা বোঝায়, মানুষের গরিব মানুষের স্বার্থ তাকে ক্ষুণ্ণ করা হয়েছে, মধ্যবিত্ত মানুষ আরো ক্রমশ নিম্নবিত্ত হচ্ছেন, তার বন্দোবস্তটাকে আরো নিশ্চিত করা হয়েছে, যারা কর্পোরেট লুঠের জন্য আছেন তাদেরকে কি করে সাহায্য করা যায় তার মতো করে একটা ব্যবস্থা করা হচ্ছে, দেশের সম্পত্তি সম্পদ বেঁচে দেওয়ার মতো একটা ব্যবস্থা। এই বাজেট মধ্যবিত্তদের কোনো সুরাহা দেয়নি, এই বাজেট বাংলার মানুষের জন্য কোনো সুরাহা দেয়নি, এই বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে, আমাদের বর্ডারে উত্তেজনা বাড়ুক অথবা উত্তেজনা বাড়াবার মতো ব্যবস্থা, রাজ্য থেকে সেই দিকে ঘুরিয়ে রাখার মতো একটা ঝোঁক প্রতিরক্ষা, বাজেট অনেকটা বাড়িয়ে বাকিটা কমিয়ে তার মধ্যে দিয়ে স্পষ্ট করা হয়েছে,
বলছিলেন সিপিএম নেতা সুজন চট্টোপাধ্যায়। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেন, এই বাজেটে চাকুরিজীবী, মধ্যবিত্ত, গরিব, নয়া প্রজন্ম, কৃষক এবং এমএসএমই জন্য কিছুই নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং বলেছেন, শেষ পর্যন্ত হয়তো তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে যুদ্ধ লেগেই যাবে। তিনি গতকাল এনপিআর রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। চীনা রাষ্ট্রদূত আরও বলেন, মার্কিন পদক্ষেপের কারণে তাইওয়ান যদি বেপরোয়া হয়ে ওঠে এবং স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে, তাহলে আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। তবে চীন শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চায় বলে তিনি জানান। তাইওয়ানকে সামরিক সহযোগিতা দেওয়ায় আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা বেড়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দিয়ে বলেছেন, যারাই তাইওয়ানের স্বাধীনতার কথা বলছে তারাই আগুন নিয়ে খেলছে। এরপর বাইডেন বলেছেন, দুদেশেরই উচিত পরিস্থিতি যাতে যুদ্ধে না গড়ায় সেই চেষ্টা করা। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং বিশ্বের সব দেশকে এক চীন নীতি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। বেলারুশে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদেরকে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বেলারুশ ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব নির্দেশনা জারি করেছে। এর আগে ইউক্রেন থেকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পরিবারকে দেশে ফিরতে বলা হয়। ইউক্রেন সীমান্তে রাশিয়ার অস্বাভাবিক তৎপরতার অজুহাত তুলে ধরে আমেরিকার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হল। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তাদের বিবাদের কয়েক ঘণ্টার মাথায় বেলারুশের অবস্থানকারী মার্কিন নাগরিকদের বিষয়ে এই নির্দেশনা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আগামী সপ্তাহে বেলারুশে সেনা উপস্থিতি বাড়িয়ে 30,000 করার পরিকল্পনা করছে রাশিয়া। বর্তমানে দেশটিতে প্রায় 5,000 মার্কিন সেনা রয়েছে। তবে রাশিয়া এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে আমেরিকা। রাশিয়ার সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে আমেরিকা এবং ব্রিটেনের সরকার। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থামানোর জন্য তারা এই ব্যবস্থা নিতে যাচ্ছে বলে লন্ডন এবং ওয়াশিংটন দাবি করছে। তবে রাশিয়া এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে। গতকাল বাইডেন প্রশাসনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, আমরা এমন কিছু ব্যক্তিকে চিহ্নিত করেছি যারা পুতিন সরকারের ভেতরে বা বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেন অথবা ক্রেমলিনের আগ্রাসী আচরণের ব্যাপারে সহযোগিতা করে থাকেন। রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে এই সমস্ত ব্যক্তি এবং তাদের পরিবার পরিজনের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ আটক করা হবে। রাশিয়ার কোনো কোনো কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা আমেরিকার এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পরিষ্কার করেননি, তবে তিনি বলেছেন এই তালিকা দীর্ঘ। তিনি আরও জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রীয় গোপন তথ্যের ভিত্তিতে রাশিয়ার এসব কর্মকর্তার ব্যাপারে তালিকা তৈরি করা হয় এবং মার্কিন অর্থ মন্ত্রণালয় 2018 সালে তা কংগ্রেসে জমা দেয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষা অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তান সরকার ও আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ সীমান্ত সমস্যা সমাধানে যৌথ কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
পাকিস্তান সরকার এবং আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ সীমান্ত সমস্যা সমাধানের জন্য যৌথ কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে। দুদেশের ডুরান্ড সীমান্ত এলাকায় পাকিস্তানের বেড়া নির্মাণকে কেন্দ্র করে তালেবান কর্তৃপক্ষ ও পাকিস্তান সরকারের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার পর যৌথ কমিটি গঠনের বিষয়ে সমঝোতা হল। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মঈদ ইউসুফ কাবুল সফরে যাওয়ার পর সীমান্ত সমস্যা নিরসনের বিষয়ে যৌথ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, মঈদ ইউসুফ আফগানিস্তানে দুদিনের সফরে গিয়ে তালেবান সরকারের ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম হানাফি এবং তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মত বিনিময় করেন। তাদের সাক্ষাতে আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সহ দেশটির সর্বশেষ সার্বিক অবস্থার বিষয়টি গুরুত্ব পায়। সীমান্ত বিষয়ক যৌথ কমিটি গঠনের পর দুপক্ষই সংলাপ ও সমঝোতার মাধ্যমে উত্তেজনা নিরসনে চেষ্টা চালাবে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ডুরান্ড সীমান্ত নিয়ে যে বিতর্ক চলে আসছে তা বর্তমান তালেবান শাসনের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় নয়, বরং পাকিস্তানের কর্মকর্তারা প্রায় 6 বছর আগে বিতর্কিত সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার পর থেকেই ডুরান্ড সীমান্ত নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা চলে আসছে। 1893 সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফগানিস্তানের তৎকালীন শাসক আব্দুর রহমান খানের সঙ্গে এক চুক্তি সই করে। ওই চুক্তিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বর্তমান বিভক্ত রেখা নির্ধারণ করা হয়, যার নাম হয় ডুরান্ড লাইন। কিন্তু ওই চুক্তির কোনো সময়সীমা ছিল না বলে এই লাইনটি এখন পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার স্থায়ী সীমান্ত হিসেবে স্বীকৃতি পায়নি। যাই হোক, শেষ পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের কর্তৃপক্ষের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানের জন্য যৌথ কমিটি গঠনের পদক্ষেপ নেওয়া থেকে বোঝা যায় কোনো দেশই এই নিয়ে উত্তেজনা জিয়ে থাকুক তা তারা চায় না। যেহেতু তালেবান বর্তমানে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের চেষ্টা করছে, সে কারণে তারা চাইবে না পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উত্তেজনা তৈরি হোক। এ অবস্থায় দুদেশের মধ্যে যৌথ সীমান্ত কমিটির সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে ফিরে আসছি দৃষ্টিপাতে, দৃষ্টি দেব এবারে বাংলাদেশের দিকে। বাংলাদেশে দ্রুত বিস্তার লাভ করা করোনা ভাইরাসের অমিক্রন ধরনটি বর্তমানে পুরো দামে সামাজিক সংক্রমণের স্তরে পৌঁছে গেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশে দ্রুত বিস্তার লাভ করা করোনা ভাইরাসের অমিক্রন ধরনটি বর্তমানে পুরো দমে সামাজিক সংক্রমণের স্তরে পৌঁছে গেছে। সরকারি তথ্য মতে গত কয়েকদিন ধরে বাংলাদেশে করোনা শনাক্তের হার 30% বেশি পাওয়া যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন অনেক মানুষ পরীক্ষা না করায় তাদের করোনা ধরা পড়ছে না, যে কারণে সহজেই ধারণা করা যায় আক্রান্ত ও শনাক্তের হার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে গতকাল সোমবার 31 জনের মৃত্যু হয়েছে। আগের দিন রোববারের সংখ্যা ছিল 34। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 13,501 জনের শরীরে। এর আগের দিন সংক্রমণ শনাক্ত হয়েছিল 12,183 জনের শরীরে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আরও 2 সপ্তাহ দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে রাজধানীর একটি সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে আক্রান্ত রোগী এবং সংকটাপন্ন রোগী হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়ে গেছে।
আমার গত সপ্তাহে আমার আইসিইউতে পেশেন্ট ছিল 22 জনের মতো, আজকে পর্যন্ত আমার আইসিইউতে পেশেন্ট হচ্ছে 30 জন। পুরো দেশে অমিক্রন সংক্রমণ বাড়ার সাথে সাথে আমাদের হাসপাতালেও কিন্তু গ্রাজুয়ালি আমাদের রোগী এবং খারাপ রোগীর সংখ্যা দুটোই কিন্তু আস্তে আস্তে বাড়ছে।
এদিকে সংক্রমণ রোধে সকলের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে কার্যকর করার উপরে গুরুত্ব দিয়েছেন কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ।
নো মাস্ক নো সার্ভিস, এটা আবারও ব্যক্তিগতভাবে আমরা যেন প্র্যাকটিস করি, আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে এটা প্র্যাকটিস করতে হবে এবং সরকারের তরফ থেকে সব ধরনের উদ্যোগ থাকবে যে মানুষকে উদ্বুদ্ধ করুন, এবং যদি না করে তাহলে মাঝখানে যেমন নানান রকম বিধি ব্যবস্থা ছিল যে শাস্তি বা এরকম, এই জায়গাটা মনে আমাদের আবার খুব যাওয়া দরকার আছে।
এ প্রসঙ্গে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডাক্তার লেলিন গণমাধ্যমকে বলেছেন প্রাণঘাতী করোনার তৃতীয় ঢেউ ফেব্রুয়ারির 3rd সপ্তাহের দিকে হ্রাস পাওয়ার ধাপ শুরু হতে পারে, তবে প্রতিরোধমূলক পদক্ষেপ কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে এর উপরে নির্ভর করে এটি দ্রুত বা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। করোনা সংক্রান্ত জনস্বাস্থ্য উপদেষ্টা কমিটির সদস্য ডাক্তার ফয়সাল বলেছেন ভাইরাসটির সংক্রমণ এখন দেশের বিভিন্ন জেলায় বাড়তে থাকবে, এই ভাইরাস কাউকে ছাড়বে না, এটা উদ্বেগের। এই বিশেষজ্ঞ বলছেন পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ করা যাবে না, আমাদের এখন রোগী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া উচিত। গ্রামীণ এলাকায় অধিকাংশ মানুষ টিকা না নেওয়ায় করোনা রোগীদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা উচিত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনে শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।
আলোকোজ্জ্বল 10 প্রভাত।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোক উজ্জ্বল 10 প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ,
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বহু বিশ্লেষকের মতে ইরানের ইসলামী বিপ্লব বিগত 1000 বছরের শ্রেষ্ঠ ও নজিরবিহীন বিপ্লব। আধুনিক যুগে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পুনরুজ্জীবন ঘটা সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে ছিল কল্পনাতীত বিষয়। পাশ্চাত্যে ধর্ম কেবলই ব্যক্তিজীবনে সীমাবদ্ধ হয়ে পড়েছিল, আর মুসলিম বিশ্বেও ধর্মকে জীবনের সব ক্ষেত্র থেকে কোণঠাসা করার তৎপরতা চালিয়ে যাচ্ছিল পশ্চিমা শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী মহলের এক বড় অংশ পশ্চিমাপন্থী শাসক গোষ্ঠীর সহায়তায়। কিন্তু এমন প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লব বদলে দেয় বিশ্ব রাজনীতি ও সমাজ ব্যবস্থার প্রচলিত সমীকরণ। ইসলামী বিপ্লবের আগে ইরানে ছিল পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সরকারের প্রধান সেবাদার সরকার, কিন্তু ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী সরকার হয়ে পড়ে মার্কিন সরকার সহ সাম্রাজ্যবাদী সরকারগুলোর প্রধান আতঙ্ক। ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে প্রথমবারের মতো ভয়াবহ বিপর্যয়ের হুমকির মুখে পড়ে।
1979 সালের 11 ফেব্রুয়ারিতে বিজয়ী হওয়া ইরানের ইসলামী বিপ্লব দেশটিতে অবসান ঘটায় মার্কিন কর্তৃত্ব সহ তাবৎ পরাশক্তিগুলোর মরলিপনা। এ বিপ্লব ফিরিয়ে আনে ইরানি জাতির প্রকৃত স্বাধীনতা, সম্মান ও উন্নয়নের অগ্রযাত্রার ঐতিহ্য। ফলে দিশেহারা হয়ে পড়া মার্কিন পরাশক্তি ও তার মিত্ররা নানা ষড়যন্ত্র ও শত্রুতা অব্যাহত রেখেছে। ইরানের বিপ্লবী জাতি ও তাদের এই মহাবিপ্লব অচল বা অন্তত দুর্বল হয়ে পড়ে। এইসব ষড়যন্ত্র অনুযায়ী তারা কখনো পরোক্ষ যুদ্ধ, কখনো প্রত্যক্ষ সামরিক আগ্রাসন ও কখনো বা কঠোর অর্থনৈতিক অবরোধ সহ নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এখনো করে যাচ্ছে। অবশ্য মার্কিন নেতৃত্বাধীন ওইসব দাম্ভিক পরাশক্তির চাপিয়ে দেওয়া নানা শত্রুতা সত্ত্বেও নতজন হচ্ছে না ইসলামী ইরান, বরং খাঁটি ইসলামের অদম্য শক্তির বলে দিনকে দিন ভেতরে ও বাইরে এবং বিশ্ব অঙ্গনে শক্তিশালী হচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান।
এখন প্রশ্ন হল, ইরানের ইসলামী বিপ্লবের নানা ধরনের মহা সাফল্যে ও অগ্রযাত্রার রহস্যগুলোর কি কোনো ঐতিহাসিক ভিত্তি রয়েছে? হ্যাঁ, আমরা যদি পবিত্র কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব ইরানি জাতির প্রশংসায় রয়েছে পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের প্রামাণ্য বর্ণনা। সহিহ মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তখন সূরা জুমুয়া নাজিল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সূরা জুমার এবং তাদের মধ্যে এখনো যারা তাদের সাথে মিলিত হয়নি ও আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করলেন। এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হে রাসূলুল্লাহ, এরা কারা যারা এখনো আমাদের সাথে মিলিত হয়নি? মহানবী কোনো উত্তর দিলেন না। আবু হুরাইরা বললেন, সালমান ফার্সিও আমাদের মাঝে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র হাত সালমানের উপর রেখে বললেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ইমান যদি সুরাইয়া তারকা পর্যন্ত চলে যায় তাহলে এদের তথা সালমানের জাতির মধ্য থেকে একদল লোক তা সেখান থেকে আনয়ন করবে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানিদেরকে তথা পারস্যবাসীদের প্রশংসা করে বলেছেন, ইমান, জ্ঞান বা ইসলাম যত দূরেই থাকুক বা যত কষ্টসাধ্যই হোক না কেন, হলেও তারা তা হস্তগত করবে। সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াত তথা, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের স্থলে অন্য এক জাতিকে আনবেন। পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় স্বয়ং মহানবীকে আয়াতটিতে উল্লেখিত জাতি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। হযরত সালমান ফার্সি মহানবীর কাছে উপবিষ্ট ছিলেন। মহানবী সালমানের উরুতে হাত দিয়ে চাপর মেরে বলেছিলেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ, পাঁচ শপথ, ইমান যদি দূরতম ছায়াপথগুলোতেও থাকে তাহলে পারস্যের একদল লোক সেখান থেকেও তা নিয়ে আসবে।
আহমদ ইবনে হাম্বাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, অতিসত্বর মহান আল্লাহ তোমাদের স্থান তথা আরবদের স্থান আজমদের তথা ইরানিদের দিয়ে পূর্ণ করে দেবেন। তারা সিংহের মতো, তারা পলায়নকারী হবে না। তারা যুদ্ধরত পক্ষ ও শত্রুদেরকে হত্যা করবে এবং তারা আরব জাতির গনিমত ব্যবহার করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারস্য সম্পর্কে আলোচনা হলে তিনি বলেছিলেন, ইরানিরা আমাদের
তথা আহলে বাইতের সমর্থক ও বন্ধু। আবু নাইম তাঁর গ্রন্থে আবু হুরাইরা থেকে বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাওয়ালি ও আজমিদের ব্যাপারে কথা উঠলে তিনি বলেছিলেন, মহান আল্লাহর শপথ, আমি তোমাদের চেয়ে অথবা তোমাদের কতিপয় ব্যক্তির চেয়ে তাদের উপর বেশি নির্ভর করি।
এসব আলোচনা থেকে বোঝা যায় ইরানি জাতি অথবা তাদের একাংশ খাঁটি ইসলামের পথে অবিচল ছিল, আছে ও থাকবে। আর এজন্যই বিশ্বব্যাপী সত্যিকারের ইসলামী পুনর্জাগরণের নেতৃত্বে রয়েছে ইরান। ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পরপরই মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরান এবং ইসরায়েলি দূতাবাস পরিণত হয় ফিলিস্তিনি দূতাবাসে। ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনির সমর্থক বিপ্লবী ইরান ছাত্ররা মার্কিন দূতাবাসের কূটনীতিকের ছদ্মবেশধারী 52 জন গুপ্তচরদের আটক করলে মার্কিন সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। প্রায় 1.5 বছর পর এই গুপ্তচরদের মুক্তি দেওয়া হলেও ইরানে বসেই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মার্কিন স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়, কারণ সেই থেকে আজও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইমাম খোমেনির ঘোষিত বড় শয়তান মার্কিন সরকারের সঙ্গে। একমাত্র প্রকৃত ইসলাম ও ইমানি চেতনার কারণেই প্রধান এবলিসি শক্তিকে এভাবে চপেটাঘাত করতে ও দূরে রাখতে পেরেছে ইরানি জাতি।
তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের পটভূমি ও নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলবো আগামী আসরগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 1 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ওসি প্রদীপের হাতে আরও যাঁরা মারা গেছেন তাঁদের বিচারের কি হবে প্রথম আলো। বিদেশে লবিস্ট নিয়োগ ও দেশবিরোধী চিঠির বিষয় অস্বীকার বিএনপির, যুগান্তরের শিরোনাম। মানবজমিন লিখেছে, ষড়যন্ত্র দেখছে আওয়ামী লীগ, প্রস্তুত থাকার নির্দেশ। যে কারণে হত্যা করা হয় সিনহাকে, ইত্তেফাকের প্রতিবেদন। রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী, যুগান্তরের শিরোনাম। কালের কণ্ঠ লিখেছে, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে অর্ধেকের বেশি নৌকা প্রার্থীর হার, ভারতের শিরোনাম। ঢোক গিললেন বার দুয়েক, অপ্রাপ্তির দীর্ঘ তালিকা নিয়ে সংক্ষিপ্ততম বাজেট পেশ নির্মলার, সংবাদ প্রতিদিন। বাজেটে আম আদমির প্রাপ্তি শূন্য, কটাক্ষ মমতার আজকাল। এদিকে আনন্দবাজার পত্রিকার শিরোনাম করা হয়েছে, সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য এই বাজেট বললেন প্রধানমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, হবিগঞ্জের সাবেক মেয়র গৌস সহ 40 বিএনপি নেতাকর্মীকে কারাগারে প্রেরণ, বাংলাদেশের প্রায় সব পত্রিকায় এ খবর দিয়েছে, ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি বাংলাদেশের পত্রপত্রিকায় মোটামুটি ভাবে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। এই খবর বিশ্লেষণ করতে গেলে আমরা যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে যে বাংলাদেশে এই যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধরপাকড় করা, আটক করা এবং মোটামুটিভাবে একই রকমের অভিযোগ যে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশের উপর হামলা করা, এইটা বহুদিন আগে থেকেই ছিল, এখনো চলছে। এই অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আমাদের দেশের সামগ্রিকভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে বহির্বিশ্বে। দেশের ভেতরেও বহু মানুষ এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে নানামুখী প্রশ্ন তুলে থাকেন এবং সেই সমস্ত প্রশ্ন যে খুব বেশি একটা অযৌক্তিক তা কিন্তু নয়। বিরোধী দল থাকবে, দেশে আন্দোলন হবে, সরকার বিরোধী নানা কর্মসূচি পালন করবে, এগুলোই হচ্ছে গণতান্ত্রিক সৌন্দর্য, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু বিরোধী দলকে যখন স্পেস দেয়া হয় না, বিরোধী দলকে যখন পুলিশ দিয়ে হামলা করানো হয় অথবা 144 ধারা জারি করে বিরোধী দলের কর্মসূচি পালন করতে বাধা দেওয়া হয়, তখন আসলে গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমন সময় জি কে গৌস সহ বিএনপির এই সমস্ত নেতাকর্মীকে আটক করে কারাগারে পাঠানো হলো, যখন বাংলাদেশের সরকারের বেশ কিছু কার্যকলাপ নিয়ে বহির্বিশ্বে নানামুখী প্রশ্ন উঠেছে। আসলে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাটা জরুরি এবং তার জন্য সরকারকে বিশেষ করে ছাড় দিতে হয়। এই ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করতে হবে আমাদের দেশের যে সমস্ত দল ক্ষমতা আসে তাদের।
ইসরায়েলের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ফিরে যাওয়ার পর সৌদি জোট ইয়েমেনের ওপর আরো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, কি বলবেন আপনি?
জি, ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। এক বছরের বেশি সময় আগে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর তিনি এই সফর করলেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী সফর করে গেছেন, ইসরায়েলের আরো গুরুত্বপূর্ণ পর্যায়ের কর্মকর্তারা সফর করেছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেন ইসরায়েলের কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য মনে হচ্ছে মুখিয়েছিলেন এবং হুড় মুড়িয়ে পড়েছেন একেবারে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর। এ থেকে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে তারা করতলগত করতে কতটা মুখিয়ে রয়েছে। এগুলো করার পেছনে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং শত্রু দেশ হিসেবে মনে করে, সেই কারণে ইরানের অনেকটা দৌড় গোড়ায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব এই সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক করে ইরানের ভৌগোলিক সীমানার খুব কাছাকাছি চলে আসলো এবং তারা দেখাতে চায় যে ইরান মধ্যপ্রাচ্যে কোণঠাসা এবং আমরাই এখন ডমিনেট করছি, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং মুসলিম দেশগুলো তাতে বড়ই পরিতৃপ্ত। এটি মুসলমানদের জন্য, মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত দুঃখের এবং অনুতাপের ব্যাপার। আর ইসরায়েলের প্রেসিডেন্ট আরব আমিরাত সফর করে যাওয়ার পর পর ইয়েমেনের উপর সৌদি বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এভাবে ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে, এ থেকে মনেই হচ্ছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট এই কাজে তাদেরকে উস্কানি, মদত এবং সমর্থন দিয়ে গেলেন। ইসরায়েলের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের সফরে আসার আগে কিন্তু বলেছিলেন যে আরব আমিরাতের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে এবং তারা মূলত এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার বহু পায়তারা চালাচ্ছে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বকে এখনই বিষয়টি নিয়ে ভাবা উচিত।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ঢোক গিললেন বারদুয়েক, অপ্রাপ্তির দীর্ঘ তালিকা নিয়ে সংক্ষিপ্ততম বাজেট পেশ নির্মলার। সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, অনেক প্রত্যাশিত বিষয়ের কোনো উত্তর নেই কেন্দ্রীয় বাজেটে, মধ্যবিত্তের জন্য কোনো সুখবরও শোনাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নেই নতুন কোনো প্রকল্পের কথাও। সব মিলিয়ে 2022-23 অর্থবর্ষের বাজেট শেষ দেড় ঘণ্টাতেই। ওয়াকিবহল মহল বলছে, অর্থমন্ত্রী হিসেবে এটাই নির্মলার সংক্ষিপ্ততম বাজেট ভাষণ। এদিকে আজকালের শিরোনাম এরকম, বাজেটে আম আদমির প্রাপ্তি শূন্য, কটাক্ষ মমতার। বিস্তারিত খবরে লেখা হয়েছে, মধ্যবিত্তরা অনেকটাই আশায় ছিলেন হয়তো ব্যক্তিগত আয়কর কাঠামোই কোনো পরিবর্তন পরিবর্ধন আনা হবে 2022-এর বাজেটে, কিন্তু সেসব কিছুই হল না। গত বছরের মতো এবছরও করদাতাদের কোনো সুবিধা দিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাড়ালেন না করযোগ্য আয়ের ঊর্ধ্বসীমা, তাতে হতাশ সাধারণ মানুষ। এ নিয়ে তীব্র কটাক্ষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন টুইটারে লিখলেন, বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, যারা কিনা মূল্যবৃদ্ধি আর বেকারত্বে জর্জরিত। বড় বড় প্রতিশ্রুতিতে বেসামাল সরকার, কোনো দিশাই নেই, পেগাসাসে পর্যুদস্ত বাজেট। তাহলে সাধারণ মানুষ কি পেল এই বাজেটে? বিশেষজ্ঞরা বলছেন কিছুই না। এদিকে আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী বললেন সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য এই বাজেট। এ খবরে বলা হয়েছে, বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, দেশের সর্বস্তরের মানুষের কাছে এ বাজেট খুবই গ্রহণযোগ্য এবং গরিব দরদি বাজেট। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটে এনেছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের ভূমিকা শীর্ষক একটি বিশেষ আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
ইরানের ইসলামে বিপ্লব অতিক্রম করল তার গৌরবময় অগ্রযাত্রার 43টি বছর। হাজার বছরের মহাবিস্ময় হিসেবে স্বীকৃত এই বিপ্লবের সাফল্যের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক অভাবনীয় নানা সাফল্য। বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ইসলামী সভ্যতার একটি আদর্শ মডেল গড়ে তুলতে সক্রিয় ইরানের ইসলামী বিপ্লবী জনগণ ও নেতৃবৃন্দ দিনকে দিন বিশ্বের জনগণের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন। আজকের অনুষ্ঠানে আমরা আধিপত্যবাদের মোকাবেলায় ইসলামী বিপ্লবের ভূমিকা নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
অন্যায়, অবিচার ও উপনিবেশব্যাপী বা সাম্রাজ্যবাদী এবং আধিপত্যকামী শক্তিগুলো ও তাদের স্থানীয় অনুচর কিংবা তাদের স্বার্থ রক্ষাকারী শাসকদের বিরুদ্ধে সংগ্রামে ইরানের ইসলামী বিপ্লব গত হাজার বছরের বিপ্লবগুলোর ইতিহাসে এক অনন্য শ্রেষ্ঠত্বের মর্যাদায় সমাসীন হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব সবচেয়ে বড় ও সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে এবং প্রভাব ফেলেছে গোটা বিশ্বে। ইরানের সমকালীন ইতিহাস ব্রিটেন ও আমেরিকার নির্লজ্জ হস্তক্ষেপের বহু দৃষ্টান্তে ভরপুর। 1953 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জনপ্রিয় মোসাদ্দেক সরকার উৎখাতের ঘটনায় ইঙ্গো মার্কিন ষড়যন্ত্র এমনই এক দৃষ্টান্ত। এরপর থেকে ইরানের শাহ সরকারের উপর মার্কিন কর্তৃত্ব আরও জোরদার হয়েছে দিনকে দিন। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রেও মার্কিন কর্তৃত্ব ইরানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। ওয়াশিংটন সাংস্কৃতিক ক্ষেত্রেও ইরানের উপর মার্কিন কর্তৃত্ব জোরদার করছিল সেবাদাস প্রকৃতির রাজা শাহের মাধ্যমে। এ অবস্থায় মরহুম ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির ডাকে জেগে ওঠে গোটা ইরানি জাতি এবং রাজপথে নেমে আসে প্রতিবাদী আপামর জনতা। স্বৈর শাসন ও বিদেশি শোষণের বিরুদ্ধে শুরু হয় ইসলামী গণবিপ্লব।
ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পরও দেশটির বিরুদ্ধে মার্কিন সরকারের শত্রুতা অব্যাহত থেকেছে, কারণ ওয়াশিংটন ইসলামী এই দেশটির স্বাধীন চেতা নীতিকে কখনো সহ্য করতে পারেনি এবং এখনো পারছে না। তাই ইসলামী বিপ্লবের বিজয়ের পরও তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের ঘাঁটিতে ও মার্কিন গুপ্তচরদের আস্থানায় পরিণত হয়। ফলে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই এর অনুসারী বিপ্লবী ছাত্ররা এ দূতাবাস দখল করে নেয় এবং কূটনীতিকের ছদ্মবেশে সক্রিয় মার্কিন গুপ্তচরদের 444 দিন আটক করে রেখেছিল। এ ঘটনার পর মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শত্রুতা আগের চেয়েও কঠোর করেছে। আটক মার্কিন গুপ্তচরদের উদ্ধারের নামে হোয়াইট হাউস 1981 সালের এপ্রিল মাসে কয়েকটি হেলিকপ্টার ও সামরিক বিমান নিয়ে ইরানে হামলা চালানোর উদ্যোগ নেয়। এইসব বিমান ও হেলিকপ্টারে চড়ে 90 জন মার্কিন কমান্ডো সেনা ইরানে অনুপ্রবেশ করে। তারা ইরানের তাবাস মরুভূমিতে অবস্থান নেয়। মার্কিন সরকার এ ব্যাপারে ইরানের ভেতরে অবস্থানরত মুনাফিক ও বিপ্লবী বিরোধীদের সঙ্গে সমন্বয় সাধন করেছিল,
কিন্তু এইসব মার্কিন ষড়যন্ত্র লজ্জাজনকভাবে ভেস্তে যায়। হঠাৎ তাবাস মরুভূমিতে প্রবল ঝড় দেখা দেয় এবং বেশ কয়েকটি হেলিকপ্টার বিকল হয়ে পড়ে। ঝড়ের মধ্যে মার্কিন সামরিক বা জঙ্গি বিমানের সঙ্গে সংঘর্ষ ঘটে হেলিকপ্টারের, ফলে পুরো পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায়। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও 1953 সালে ইরানের জনপ্রিয় মোসাদ্দেক সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সহযোগী মাইলস কাপল্যান্ড তাবাসের ঘটনার সঙ্গে বলেছেন, কেবল পণবন্দীদের মুক্ত করাই তাবাস অভিযানের লক্ষ্য ছিল না, বরং ইরানের ইসলামী সরকার উৎখাত করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। এরপর ইরানের ইসলামী বিপ্লবকে ব্যর্থ করার জন্য এই দেশটির বিরুদ্ধে ইরাকের সাদ্দামকে ব্যবহার করেছে মার্কিন সরকার। ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর সামরিক শক্তি ব্যবহারের নীতি গ্রহণ করেছিল ওয়াশিংটন, আর এজন্য ইরাক ও সৌদি আরবকে উস্কে দিয়েছিল হোয়াইট হাউস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ব্রেজনস্কি একথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, মার্কিন সরকারের উৎসাহ পেয়ে রাজতান্ত্রিক আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাকের সাদ্দাম সরকারকে অর্থ সাহায্য দিত।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের প্রতি মার্কিন ও আরব দেশগুলোর এবং এমনকি প্রাচ্য ও প্রাচ্যের প্রায় সব শক্তির সহায়তা সত্ত্বেও বিপ্লবী ইরানি জাতির প্রতিরোধের ফলে ইরানের ইসলামী বিপ্লবকে ধ্বংস করার বা দুর্বল করার মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়। ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকেই মার্কিন সরকার ইরানের ইসলামী সরকারকে বিপজ্জনক সরকার বলে প্রচার করে আসছিল, আর এই প্রচারণায় ও ইরান আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়ায় প্রভাবিত হয়েছে বেশ কিছু আরব সরকার। মার্কিন সরকার এইসব আরব সরকারের কাছে প্রায় প্রতি বছরই হাজার হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করছে। অন্যদিকে ইরানকে চারদিক থেকে ঘেরাও করা ছিল ইরাক ও আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা আফগানিস্তানে টিকতে পারেনি এবং সেদেশে থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। ইরাকেও মার্কিন সেনারা তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে এবং সেদেশে থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের জন্য জনগণের পক্ষ থেকে জোর দাবি উঠেছে। এসব ঘটনা থেকে ইরানের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের হতাশা ফুটে উঠেছে।
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন শত্রুতাও লক্ষণীয়। এছাড়াও মার্কিন সরকার ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলনে মদদ দেওয়ার চেষ্টা চালিয়ে এসেছে। বেশ কয়েক বছর আগে নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী সহিংসতায় জড়িতদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল আমেরিকার তৎকালীন ওবামা সরকার। ইরানে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মার্কিন কংগ্রেস প্রকাশ্যে $40 কোটি বাজেট বরাদ্দের কথাও ঘোষণা করে। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচিকে বিকল বা অচল করার জন্য দেশটির উপর স্টুক্সনেট নামক ইন্টারনেট ভাইরাসের হামলা চালিয়েছে মার্কিন সরকার।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের বিপ্লবী জাতি ও সরকার ইসলামী বিপ্লবের পর মার্কিন সরকার সহ তার পশ্চিমা মিত্রদের নানা চাপ ও নিষেধাজ্ঞার মুখে বিন্দুমাত্র নত যেন হয়নি, বরং সব ক্ষেত্রে বীরত্বপূর্ণ প্রতিরোধ অব্যাহত রেখেছে। ফলে ব্যর্থ হচ্ছে এইসব চাপ ও নিষেধাজ্ঞা। অথচ এ ধরনের চাপের মুখে বিশ্বের যে কোনো সরকার বহু আগেই নত যেন হয়ে পড়তে বাধ্য হতো। যাই হোক, সাম্প্রতিক বছরগুলোতে আরব বিশ্বে যে ইসলামী গণজাগরণ শুরু হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রভাব তার উপর স্পষ্ট বলে বিশ্বের অনেক চিন্তাবিদ এবং বিশ্লেষকেরা মনে করছেন।
তো শ্রোতা বন্ধুরা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবের ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ গুলপাইগানির ইন্তেকালে জাতীয় শোক ঘোষণা, শোক বার্তা দিলেন সর্বোচ্চ নেতা। ইসরায়েলি প্রেসিডেন্টের আমিরাত ত্যাগের পরপরই ইয়েমেনে ব্যাপক হামলা, দখলদার নেতার আসন্ন সফরের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ। ভারতের জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ, মমতা বললেন বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। এবং বিএনপি মহাসচিবের দাবি, বাংলাদেশ সরকার ব্যাপক অপকর্মে জড়িত, দেশি বিদেশি অংশীদারদের অবগত করাতে চান তারা। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপে বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.